السلام علیکم ورحمۃ اللہ. اشهد ان لا اله الا اللہ وحدہ لا شریک لہ واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. فإن مع العسر يسرا إن مع العسر يسرا. بس یقیناً ہر تنگی کے بعد آسائش ہے, یقیناً ہر تنگی
نشچوئی پرتیک کاٹھینیر پرے سہجلبھتا رہیچے ایبং کاٹھینیر پرے سہجلبھتا رہیچے جے آیت آمی تلاوات کرچی ایٹی سورا انشرار اونیکیری مکھستو آچے ای سوراٹی جیٹی جکھن ای سوراٹی مکہ ابتین ہوئیچیلو آر مکہ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৩ বছর কাঠিন্য এবং জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে এবং এ সম্পর্কে আপনারা সবাই অবহিত আছেন. দরিদ্র সাহাবীদের উপর যে জুলুম এবং তাদের উপর যে নির্যাতন হয়েছে এটি দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ধৈর্যের ধারণের উপদেশ দিতেন এবং তাদের জন্য দোয়া করতেন. এমনই একটি জুলুম এবং নির্যাতনের কথা হযরত ইয়াসির এবং তার পরিবার পরিজনের সম্পর্কে উল্লেখ রয়েছে. তাদের উপরে জুলুম এবং নির্যাতন করা হচ্ছিল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে যাচ্ছিলেন. তিনি এই জুলুম নির্যাতন হতে দেখে বললেন, সাবরান আলা ইয়াসির ফা ইন্না মাউইদুকুম মুল জান্নাহ. হে ইয়াসিরের পরিবার পরিজন, ধৈর্যের আঁচল তোমরা পরিহার করো না, খোদা তোমাদের এসব কষ্ট কাঠিন্যের পরিবর্তে তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করছেন অথবা তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন. অতঃপর এই জুলুম চলাকালীন সময় তারা উভয় স্বামী স্ত্রী উভয় শাহাদাতের পদমর্যাদা লাভ করেন. দেখুন একদিকে জুলুমের এমন করুণ চিত্র যে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই এই জুলুম এবং নির্যাতন থেকে তারা স্মরণ করতে পারছিল না, আর কোনো বাঁচার উপায় ছিল না. অপরদিকে তাদেরকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া হয়েছে, পাশাপাশি এই সুসংবাদও দেওয়া হচ্ছিল যে সকল কষ্ট এবং ক্লেশের পর অনেক বড় এক সফলতা নির্ধারিত আছে এবং নিশ্চয়ই কষ্ট ক্লেশের পরে সফলতা তোমাদের জন্য নির্ধারিত. এই যে কাঠিন্য, এই যে প্রাণের যে কোরবানি, ত্যাগ, তিতিক্ষা এবং জুলুম এবং নির্যাতনের চরম ভয়াবহ পরিস্থিতি বিরাজমান রয়েছে ঠিকই, কিন্তু এই এক একটি নির্যাতনের পিছে সফলতার একটা পথ, ধারাবাহিক একটা সফলতা তোমাদের জন্য আসতে যাচ্ছে. তারপর বিশ্ববাসী দেখেছে সেই দুর্বল এবং নিঃস্ব তারা কেবল পুরো আরব বিশ্বে বিস্তার লাভ করেনি, বরং আরবের বাইরে বেরিয়ে বহির্বিশ্বে বড় বড় রাজত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে তারা অর্পণ করেছে. শতবর্ষ, কয়েকশো বছর মুসলমানরা সমগ্র বিশ্বের উপরে শক্তির প্রকাশ তারা দেখিয়েছে, বিকাশ দেখিয়েছে। আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব বরণ করে মানুষ গৌরব বোধ করছে, এবং নিশ্চিত রূপে এটি অবশ্যই আমাদের জন্য গৌরবের কারণ। আজ তারা পৃথিবীর মাটিতে, আজ এই পৃথিবীতে এর থেকে বড় আর কোন সম্মান নেই যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই যুগের নবী এবং খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান দাসদের অন্তর্ভুক্ত। কিন্তু যেভাবে এই কোরআন আয়াতও স্পষ্ট করছে যে কষ্ট কাঠিন্যের যুগে আসবে এবং আসবে এবং এসেছে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার উম্মতের উপরও এক অন্ধকার যুগ ছেয়ে যাবে, তখন তারা যারা তাদের যে সত্যের উপর তারা প্রতিষ্ঠিত ছিল সেই সত্য তাদের মধ্যে থেকে দূরীভূত হয়ে যাবে। আজ আমরা দেখি যে কত সত্যতার সাথে, কত সুস্পষ্টভাবে, প্রাঞ্জলভাবে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। আজ বিভিন্ন দেশে ইসলামী রাজত্ব রয়েছে ঠিকই, ইসলামী সরকার রয়েছে ঠিকই, কিন্তু নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং তাদের যে গৌরব স্বাতন্ত্র্য এটি নেই। আজ আমরা সবকিছুর জন্য মুখাপেক্ষী, আমরা অপরের কাছ থেকে আজ সবকিছু আমরা চাই, আমরা অপরের মুখাপেক্ষী। আমাদের যে সহায় সম্পদ রয়েছে এগুলো অন্যের হাতে, তেল হোক বা অন্য কোন সম্পদই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আমরা অপরের দিকে না, অপরের সাহায্য না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা সফল হতে পারি না। এই হচ্ছে পার্থিব জগতের অবস্থা। আর ধর্মের কি অবস্থা তা একবার দেখে নেওয়া যাক। নামধারী ওলামারা ধর্মকে বিকৃত করে এর মধ্যে বিভিন্ন ধরনের বেদাত সৃষ্টি করেছে। সেই ধর্ম আজ যে ইসলাম আছে সেই ইসলাম নয় যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন, সেই ইসলাম যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে প্রবর্তন করেছেন। আর আজকাল নামধারী ওলামারা যে ইসলাম উপস্থাপন করছে এর মধ্যে পূর্ব পশ্চিমের পার্থক্য রয়েছে, বিভেদ রয়েছে, দূরত্ব রয়েছে। ইমান এবং আবেগের প্রকাশ করা হয় অবশ্যই, কিন্তু আমল এর থেকে ক্রোশ অনেক দূরে, অনেক দূরে। জিহাদ শব্দের ভুল ব্যাখ্যা করে ইসলামকে দুর্নাম করার চেষ্টা করা হচ্ছে। তারপর নামধারী জিহাদের অস্ত্রের জন্য মুসলমানরা মুসলমানদের মুখাপেক্ষী হয়ে পড়ে। হযরত মসীহ মওউদ আলাইহি সালাতু ওয়াসালাম এই বিষয়টিকে স্পষ্ট করতে গিয়ে এক স্থানে বলেছেন, যদি খোদা তাআলা এই যুগে অস্ত্রের জিহাদ অথবা যুদ্ধের অনুমতি দিতেন তাহলে মুসলমানদের যে অস্ত্রের প্রয়োজন রয়েছে এই জন্য তা মুসলমানদেরকে অমুসলমানদের মুখাপেক্ষী করতেন না। কাজেই ধর্মের জন্য যদি এখন কেউ অস্ত্র ধারণ করে, কেননা বর্তমানে যে যুদ্ধ এগুলো ধর্মের নামে করা হচ্ছে, ধর্মের নামে সাধারণত অমুসলমানরা করে না। কাজেই ধর্মের নামে যদি তোমরা অস্ত্র ধারণ করো তাহলে তোমরা পরাস্ত হবে, লাঞ্ছিত হবে। তারপর কেবল এটি নয়, বরং জেহাদের নামে এবং ইসলামের নামে
জুলম এবং বর্বরীয়তের বা বর্বরতার কাহিনী রচিত হচ্ছে। ইসলাম সেই সুন্দর ধর্ম যাকে প্রতিরক্ষামূলক যুদ্ধের অনুমতি এই জন্য দেয়া হয়েছে যে কাফেরকে যদি প্রতিহত করা না হয় তাহলে গির্জা এবং ইহুদিদের ইবাদতগাহ বা অন্য কোন ইবাদতের স্থান সংরক্ষিত থাকবে না, মসজিদও সংরক্ষিত থাকবে না। কিন্তু এই হিংস্র উগ্র জেহাদিরা, এমন জেহাদি তারা যে আল্লাহর নামে আল্লাহ তালার ঘরে জুলম এবং নৃশংসতার কাহিনী রচনা করছে, কালেমা পাঠকদের তারা নৃশংসভাবে নির্বিচারে হত্যা করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন যে রীতিমতো যদি যুদ্ধ হয় সেই যুদ্ধেও কোন বৃদ্ধকে, কোন মহিলাকে, কোন বাচ্চাকে হত্যা করবে না। পাদ্রি বা পুরোহিত যারা ইবাদত গাহে ইবাদতে নিমগ্ন তাদেরকে, তাদের কোনো ক্ষতি করবে না, তাদের কিছুই বলবে না। জাতীয় সম্পদ এবং বৃক্ষ ইত্যাদিকে নষ্ট করবে না, কিন্তু আজকে জেহাদিরা স্বজাতি এবং কালেমা পাঠকদের সাথে সেই পাশবিক এবং নৃশংস আচরণ করে যা দেখে লোম শিওরে উঠে যায়, শিওরে উঠে এবং শরীর কেঁপে উঠে। আর আল্লাহ দুঃখের বিষয় হল আল্লাহ এবং রসুলের নামে এমনটি করা হচ্ছে। নিশ্চয় খোদা এবং তার রসুলের অসন্তুষ্টির কারণে তারা অবশ্যই ধৃত হবে এবং হচ্ছে। শুধু সন্ত্রাসী সংগঠনই নয় যা যার সর্বত্র সমালোচনা হচ্ছে, আহমদীদের উপর বিশেষ করে এই ধরনের জুলম জারি রাখার পিছনে বিরোধী আলেমেরা অনুমোদিত। শুধু আলেমেরাই নয়, বরং কোন সরকারও এতে জড়িত এবং এই অত্যাচারীদের পৃষ্ঠপোষক করে। এটি কি ইয়াসেরের যুগ, যাকে যার কথা আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে অবহিত করেছিলেন যে আজ যদি মুসলমানদের উপর জুলম এবং নির্যাতন হয় তাহলে কাল মুসলমানরাও শক্তি হাতে আসলে এমনটি করবে? নিশ্চয় নয়, মোটেই নয়, এমন নয়। রাসূলুল্লাহ আল্লাহ যেভাবে আমি বলেছি যে মক্কার যুগ ছিল কষ্টের যুগ, এরপর খোদা তালা স্বাচ্ছন্দ্যের সময় এনেছেন, স্বাচ্ছন্দ্যের যুগ এনেছেন, এরপর এক কালের পর পুনরায় কষ্টের যুগ এসেছে, এরপর আল্লাহ তালা পুনরায় স্বাচ্ছন্দ্যের সংজ্ঞা দিয়েছেন। আর সেই যুগ ধর্মের উন্নতির যুগ থেকে, উন্নতির দিক থেকে মুসলিমদের আবির্ভাবের পর হওয়া উচিত ছিল, কিন্তু যারা মুসলিমদের অমান্যকারী তারা এখনো অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। আর মসিহমদের মান্যকারীদেরকে কষ্টের মুখে ঠেলে দেওয়ার কাজেরত, আর এই চেষ্টায় দিন রাত তারা নিমগ্ন যে কিভাবে এদেরকে কষ্টের যাতাকলে পৃষ্ঠ করা যায়। উম্মতের জন্য এর তুলনায় দুঃখজনক ব্যাপার আর কি হতে পারে যে যেই অন্ধকার থেকে বের করার জন্য এবং মুসলমানদেরকে পুনরায় মুসলমানদের জাতিগত কাঠামো প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা মসিহমদকে পাঠিয়েছেন। মুসলমান এই মসিহমদের জামাতের উপর নির্যাতন এবং জুলুম করে নিজেদের কষ্টের যুগকে আরো দীর্ঘায়িত করছে। আহমদীয়তের বিরোধীরা মনে করে যে তারা আহমদীদেরকে কষ্টে নিপতিত করছে। তাদের স্মরণ রাখতে হবে যে খোদা নিজ প্রতিশ্রুতি অনুসারে প্রত্যেক কষ্টের পর আহমদীদের জন্য সফলতার দ্বার উন্মোচন করছেন। প্রত্যেক বিরোধিতা এবং অত্যাচার আর বর্বরতা যা বিরোধীরা আহমদীয়তকে নির্মূল করার নামে করছে, এমন সমস্ত বিরোধিতার পর জামাত উন্নতির আরো একটি স্তর অতিক্রম করে। আর বিরোধীদের উপর আল্লাহ তাআলা কোন না কোন ভাবে নিজের ক্রোধ এবং অসন্তুষ্টি অবশ্যই প্রকাশ করেন, কিন্তু পরিতাপ যে মানুষের পরও বোঝে না। আর নামধারী জুব্বাধারীদের হাতে তারা ক্রীড়ানক হিসাবে খেলছে, কেউ বিবেক খাটানোর জন্য প্রস্তুত নয়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে আল্লাহ তাআলা আমাদের বিরোধীদের উপর করুণা করুন, তারা যা করছে তা ধর্মের জন্য কোনোভাবে শুভ নয়, বরং তারা ভয়াবহ। তারা কি সেই যুগ ভুলে গেছে যখন তারা মেম্বারে দাঁড়িয়ে ত্রয়োদশ শতাব্দীর সমালোচনা করত যে এই শতাব্দীতে ইসলামের ভয়াবহ ক্ষতি হয়েছে? আর আয়াত ইন্নামা আল উসরে ইউসরান, ইন্নামা আল উসরে ইউসরা পরে ব্যাখ্যা করত যে এই কষ্টের পর চতুর্দশ শতাব্দী আসবে স্বাচ্ছন্দ্যের, কিন্তু অপেক্ষা করতে করতে যখন চতুর্দশ শতাব্দী এসে গেছে আর শতাব্দীর শিরোভাগে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ব্যক্তি মুসলিমদের দাবি নিয়ে এসেছে, আর নিদর্শন যখন প্রকাশ পেল আকাশ এবং জমি সাক্ষ্য দিল, তখন এই মৌলবীরাই বিরোধীদের বিরোধিতা আরম্ভ করল। অতএব আলেমদের রীতি এবং আলেমদের আচার আচরণ মুসলিমদের যুগ থেকেই এমনই চলে আসছে। এখন তো তারা এটি বলা আরম্ভ করেছে যে আর কোন মসিহমদের আসার প্রয়োজনই নেই। আমরাই যথেষ্ট, কেননা আমরাই পথ প্রদর্শক, এই নামধারী আলেমেরা নাকি পথ প্রদর্শক, যাদেরকে আল্লাহ যাদেরকে নেতা নিযুক্ত করেন, পথ প্রদর্শক নিযুক্ত করেন, তারাই পথ প্রদর্শক হয়ে থাকেন। যারা নিজেরা দাবি করে বসে তারা নয়, এরা এমন অজ্ঞতা প্রসূত দাবি করে বসে যাদেরকে স্পষ্টভাবে বোঝা যায় যে এদের ভিতর ঐশী দিক নির্দেশনার কোন নাম গন্ধ নেই বা মিশ্রণ নেই। এক অনেক বড় এক আলেমের এক বিবৃতি কিছুদিন পূর্বে ছেপেছে, যিনি ডক্টর আখ্যায়িত হন, তিনি পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীও আর ইসলামী আইডিওলজিক্যাল সোসাইটির মেম্বারও তিনি মেম্বারও ছিলেন। তার সম্পর্কে পত্রিকায় এই সংবাদ ছেপেছে, তিনি এক বিবৃতি দিয়েছেন যে যদি ওবামা, আমেরিকার প্রেসিডেন্ট ওবামা, যদি গ্রাউন্ড জিরোতে ঈদের দুই রাকাত নামাজ পড়েন, গ্রাউন্ড জিরোর আমেরিকার নিউ ইয়র্কে গ্রাউন্ড জিরো বিতর্ক আজকে এটি অনেক বিতর্ক হচ্ছে, তিনি বলেন যে তিনি যে মুসলমানদের সাথে দুই রাকাত নামাজ পড়ে তাহলে উম্মতে মুসলিমা তাকে খলিফাতুল মুসলিমিন এবং আমিরুল মুমিনিন হিসেবে শিরোধার্য করবে, গ্রহণ করবে। তো এদের চিন্তাধারা যাই হোক বা যে প্রেক্ষাপটে এমন কথা বলুক না কেন, তার বিবেককে দেখে আশ্চর্য হতে হয় যে এই হলো এদের অন্তর্দৃষ্টি, এমন মোমেনদের খলিফা এমনই হতে পারে। আমিরুল মোমেনিন এবং খলিফাতুল মুসলিমিনের জন্য কেমন মাপকাঠি তারা নির্ধারণ করেছে বা কেমন মাপকাঠি তাদের কেমন তা দেখুন। অতএব প্রতিশ্রুত মসিহ কে না মেনে এরা সবকিছু কে জাগতিকতার দৃষ্টিকোণ থেকে দেখে, এটি থেকে বোঝা যায় যে অন্ধকার কত ভয়াবহ। আবার বলে যে কোন মসিহ এবং মাহদির আমাদের প্রয়োজন নেই, খোদাই এদের করুণা করুন। এরপর হযরত মসিহ মওউদ এক স্থানে বলেন যে ইসলামে ইসলাম বড় অনেক ভয়াবহ সমস্যার যুগ দেখেছে, এখন এর শরৎ কেটে গেছে, এখন বসন্ত কাল এসেছে ইসলামের জন্য। ইন্নামাল উসরে ইউসরান, কষ্টের পর স্বাচ্ছন্দ্য অবশ্যই আসে, কিন্তু মোল্লারা চায় না যে ইসলাম সুন্দর হোক, সতেজ হোক, জীবিত হোক। তো মসিহ মওউদের আগমনের মাধ্যমে ইসলামের কষ্টের যুগ কেটে গেছে, যুগ মসিহ ইসলামের সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষাকে সমুজ্জ্বল রূপে পৃথিবীর সামনে উপস্থাপন করেছেন, সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও আপন পর সকলের পক্ষ থেকে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল তা সত্ত্বেও আহমদীয়দের এই কাফেলা ক্রমশ এগিয়ে চলেছে। বিভিন্ন ধর্মের মান্যকারীরা মহানবী সাল্লাহ ইসলামের পতাকা তলে সমবেত হচ্ছে, আর মুসলমানদের মধ্য থেকেও নেক প্রকৃতির মানুষ যোগ ইমামের হাতে সমবেত হয়ে সেই ইসলামী শিক্ষাকে পেশ করছে, যা দল রং বর্ণের ঊর্ধ্বে থেকে প্রথম যুগের মুসলমানরা শিরোধার্য করেছেন। এটি ইসলামের প্রকৃত শিক্ষা। এই আহমদী মুসলমান যেই আদর্শ উপস্থাপন করছেন, যার ব্যবহারিক দৃষ্টান্ত সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিম আমাদের সামনে উপস্থাপন করেছেন, যারা কোরবানি দিয়েছেন, তারা ত্যাগ জীবন বিসর্জন দিয়ে ইসলামের পতাকাকে সমুন্নত রেখেছেন, যারা ইবাদতের উন্নত মান প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, খোদার সন্তুষ্টি অর্জনের জন্য তারা নির্বিচারে নিজের প্রাণ উৎসর্গ করেছেন, যারা খোদা এবং রসুলের জন্য কারা জীবন যাপন করেছেন, কষ্ট সহ্য করেছেন। অতএব আজকে আহমদী এই ব্যবহারিক দৃষ্টান্তের প্রকৃত এবং ব্যবহারিক ক্ষেত্র, যা হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য সকল কোরবানির জন্য শুধু প্রস্তুতি নয় বরং সকল প্রকারের ত্যাগ তারা স্বীকার করছেন। এই আদর্শ, এই নমুনা প্রত্যেক সেই মুসলমান দেশে আমরা দেখি, যেখানে আহমদিয়া জামাতের বিরোধীরা আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে মানুষের হৃদয়ে ইসলামের নামে মানুষকে বিশুদ্ধগারের চেষ্টা করছে বা যারা বিশুদ্ধগার করছে, পরিস্থিতি বিষিয়ে তোলার চেষ্টা করছে। অনেক সরকার এমন আছে যারা নিজেদের স্বার্থের জন্য এমন কুচক্রীদের সঙ্গ দিচ্ছে, কিন্তু এই সব কিছু কিন্তু এই সব কষ্ট আহমদীদেরকে সেই কুরবানি এবং ত্যাগের কথা স্মরণ করা, যার কথা আমি উল্লেখ করেছি, যা প্রথম যুগের মুসলমান করেছেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কষ্ট ছিল এবং স্বাচ্ছন্দ্য এবং সচ্ছলতার শুভ সংবাদ ছিল, আর এই এই ভবিষ্যৎবাণী পৃথিবী দেখেছে। মদিনা এসে এই কষ্টের অবসান হয়নি, বিরোধিতার যুগের অবসান হয়নি, মুসলমানদের উপর যুদ্ধ চাপানো হয়েছে, তাদেরকে ধোকা দিয়ে হত্যা করা হয়েছে। বেরে মৌনায় 70 জন হাফেজ সাহাবিকে হত্যা করা হয়েছে, রজি নামে একটি ঘটনা আছে, এই এক্ষেত্রেও 10 জন সাহাবিকে হত্যা করা হয়েছে। ঘটনা অনুসারে এই উভয় ঘটনার সংবাদ একই সময়ে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন এবং এতে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছেন। ঘটনা অনুসারে 30 দিন পর্যন্ত এই জালেমদের বিরুদ্ধে প্রভাতের বা ফজরের নামাজে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দোয়া করতেন যে হে আমার খোদা, তুমি আমাদের উপর দয়া করো, শত্রুর হাতকে প্রতিহত করো, যারা তোমার ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য নিষ্পাপ লোকদের হত্যা করছে। তো স্বাচ্ছন্দ্য এবং অস্বাচ্ছন্দ্যের যুগ একই সাথে সহাবস্থান করে, আর এরা একদিকে বিরোধিতা করলে নবাগতরা ইসলামের দৃঢ়তার কারণ হয়। প্রত্যেক কষ্টের পর এক বড় সফলতা মুসলমানদের অদৃষ্ট হিসেবে সামনে আসে। মোহাম্মদ রসুল্লাহর প্রকৃত দাস এবং সেবকের আগমনের মাধ্যমে, অর্থাৎ রসুল্লাহর দ্বিতীয় আগমনেও এই প্রতিশ্রুতি পুরা হওয়ার কথা, আর তাঁর দ্বিতীয় আগমনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে। আল্লাহ তাআলা প্রত্যেক কষ্টের পর যে সফলতার কথা দুইবার বলেছেন, তাই জন্য বলেছেন যে প্রথম যুগের সাহাবীরা যেই দৃশ্য দেখেছেন তা তার দ্বিতীয় আগমনেও প্রকাশ পাওয়ার কথা। নামধারী মৌলবী বা মোল্লা পছন্দ করুক বা না করুক, ইসলামের উন্নতির যুগ মসীহ মওউদ আলাইহিস সালাতু আসসালামের সাথে এবং তার জামাতের জন্য অবধারিত। শত্রুদের পক্ষ থেকে যদি কষ্ট বা দুঃখ এসেও থাকে, তাহলে সফলতাও পূর্বের তুলনায় অনেক বেশি আসছে বা লাভ হচ্ছে। হযরত মসীহ মওউদকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন 1883 সনে, যখন বয়াত নেননি বরং দাবিও করেননি, তখন আল্লাহ তাআলা তাকে শুভ সংবাদ দিয়েছেন যে বাদ আল উসরে ইউসরা, অর্থাৎ কষ্ট রয়েছে, কষ্ট আসবে, কিন্তু এরপর সুখের যুগও আসবে, সচ্ছলতার যুগও আসবে। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু এই এই সম্পর্কে বলেন, আরবি ভাষাদের মতে আলোসর শব্দ ব্যবহার করে এটিকে অর্থকে সীমিত করা হয়েছে, অর্থাৎ কষ্ট, সমস্যা, দুঃখের অবশ্যই তোমরা সম্মুখীন হবে, এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কিন্তু প্রত্যেক কষ্ট অসাধারণ সফলতা নিয়ে আসবে। আর এটি ঐশি জামাতের বৈশিষ্ট্য এবং বিশেষত্ব। সমস্ত এর লক্ষণাবলী আমরা পুরা হতে দেখি, আর উন্নতির লক্ষণাবলী আমরা দেখছি। সুতরাং আমরা কেন অন্তর্দৃষ্টির ভিত্তিতে এই বিশ্বাস করব না যে আলেমদের বিরোধিতা আমাদের কোনো ক্ষতি করতে পারে না? জামাতের ব্যক্তির কোরবানি বা নিহত হলে উন্নতির গতি স্থিমিত হয় না,
কোরবানি করার অঙ্গীকার করা হোক, যদি কোন জাতি কোরবানি করার অঙ্গীকার করে তাহলে সেই অঙ্গীকার জামাত এবং সেই জাতিকে জীবন্ত করে এবং তাদের শক্তিকে দৃঢ় করে। আর যখন খোদা তালার প্রতিশ্রুতি এই কোরবানি এবং এই শ্রেষ্ঠত্বকে উজ্জ্বলতর ভাবে সুস্পষ্টভাবে তাদের ইমানকে দৃঢ় করছে, তখন কোরবানি এবং ত্যাগ তিথিকে তাদের কাছে সামান্য মনে হয় আর উন্নতি তারা খুব সুস্পষ্টভাবে দেখতে পায়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সময়ে তিনি বলেছিলেন, দাবির অনেক পূর্বেই আল্লাহ তাআলা তাকে নিশ্চিন্ত করতে গিয়ে বলেছেন এবং বলেছিলেন যে আমি যে কাজের জন্য তোমাকে দণ্ডায়মান করতে যাচ্ছি তা যত কঠিন কাজই হোক না কেন আমি তোমার সাথে আছি এবং সফলতা এবং বিজয় তুমি দেখবে। একজন এই আয়াতের বাক্য তাকে বলা হয়েছে ইলহাম করে আল্লাহ তাআলা তাকে বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ওয়া ইগফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার। এর ব্যাখ্যায় বারাহিনে আহমদিয়াতে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি এবং তোমাকে সুস্পষ্ট বিজয় দান করব এবং মধ্যবর্তী সময়ে যে বিপদাবলী আসবে তা এজন্য নয় যে খোদা তাআলা তোমার পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহ মাফ করে দেন। খোদা তাআলা চাইতেন তিনি সর্বশক্তিমান, যে কাজ তার দৃষ্টিতে রয়েছে তা কোন কষ্ট কাঠিন্য ছাড়াই তিনি সফলতার বা চূড়ান্ত তিনি পৌঁছাতে পারতেন। যদি সহজলভ্য হতো বিজয় যদি চাইতেন তাহলে সহজেই তোমাকে বিজয় দান করতেন, কিন্তু সেই যে সফলতা যেটি যার মধ্যবর্তী অবস্থায় কাঠিন্য রয়েছে তা অত্যন্ত মূল্যবান। তিনি বলছেন আজ ইসলামের সত্যায়নে যখন এই অধম দণ্ডায়মান হয়েছে, যখন তিনি বারাহিনে আহমদীয় পুস্তক রচনা করছিলেন কাশফি হালতে তাকে কয়েকটি পৃষ্ঠা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে বিজয়ের ডঙ্কা যেন বাজে, বিজয়ের বাদ্য যেন বাজে, তারপর মুচকি হেসে তাকে একটি ছবি দেখানো হয়েছে এবং বলা হয়েছে যে দেখো যে এই এতে তোমার ছবি কত সুন্দরভাবে দেখা হয়েছে। যখন এই অদম দেখে তখন সেই আয়নায় এই অদমের ছবি দেখানো হয়েছে, কিন্তু এরপরে খোদাতলার ছবি দেখানো হয়েছে এবং যেভাবে সৈন্যবাহিনীর প্রধান থাকেন অত্যন্ত রাগান্বিত, অর্থাৎ ডানে এবং বানে হুজ্জাতুল্লাহ এবং আল কাদের সুলতানে আহমদ মুখতার এই শব্দগুলো লেখা ছিল। অতএব
বিন্দুমাত্র সন্দেহ নেই যে আহমদি এদের বিরোধিতার পক্ষ থেকে যে কষ্টের মুখে জামাতকে ঠেলে দেওয়া হয় বা অত্যাচারের যে লক্ষ্যে পরিণত করা হয় এতে এর ফলে জামাতে আহমদি আর বিন্দুমাত্র ক্ষতি হবে না, শত্রুর ষড়যন্ত্রের ব্যর্থ হওয়া এবং তারা যে লক্ষ্য অর্জন করতে চায় সেটা অর্জিত না হওয়া এটি আমাদের বিজয়ের লক্ষণ, বিজয়ের দিকে নিয়ে যাওয়ার লক্ষণ। কিন্তু বিজয়ের ঘণ্টা ধ্বনি কি সেটি হল সেই অসাধারণ বিজয় যা পৃথিবী এক সময় দেখবে, যা আল্লাহ তাআলা মসীহ মওউদকে বলেছেন যা অবশ্যই বাজবে। শত্রু বিভিন্ন সময় আহমদীদের যে কষ্ট দেয় মিশরে হোক তা বা ইন্দোনেশিয়ায় হোক, মালয়েশিয়ায় হোক বা শ্রীলঙ্কায়, ভারতে হোক বা বাংলাদেশে বা পাকিস্তানে হোক না কেন, সম্প্রতি বাংলাদেশে আমাদের একটি ছোট জামাত দূরের একটা গ্রাম, যে গ্রামের নাম হল চানতারা, সেখানকার মসজিদ নির্মাণকালে মসজিদ তারা বড় করছিলেন মোল্লার নেতৃত্বে। সাধারণ মানুষ শুধু আক্রমণই করেনি, আহতই করেনি, বরং মসজিদও ভেঙে ফেলেছে, আহমদীদের ঘরের ক্ষতি হয়েছে, সে সমস্ত গরিব লোকদের বিভিন্ন জিনিস লুটে নিয়ে যায়, পুরুষেরা আহত হয়। ঢাকা থেকে আমাদের যে প্রতিনিধি সেখানে যায়, মহিলাদের অবস্থা যখন জিজ্ঞেস করা হচ্ছিল, মহিলারা সাধারণত দুর্বল হয়ে থাকে, এক মহিলা হেসে বলেন যে এরা যত ক্ষতি করুক না কেন আমাদের ইমান কখনো এরা ছিনতে পারবে না। দুঃখ ছিল, সে মহিলার একমাত্র দুঃখ এটাই ছিল যে কারণে তিনি কেঁদেছেন যে এখানে আমরা মসজিদ নির্মাণ করতে পারিনি, আমাদের কাজ যে থেমে গেছে। আর পাকিস্তানের যতটুকু সম্পর্ক আছে সেখানে জুলম এবং বর্বরতার সেই কাহিনী রচিত হচ্ছে যে মনে হয় যেন খোদা তালার শক্তি এবং কুদরতের উপর এদের বিন্দু মাত্র ইমান নেই। যদি ইমান থাকত তাহলে আল্লাহ তালার নামে তারা এই জুলুম এবং এই অত্যাচার করত না। গত রমজানের পর থেকে আজ পর্যন্ত 99 ব্যক্তি শহীদ হয়েছেন রমজান সহ, যদি ধরেন আর 86 ব্যক্তিকে শহীদ করেছে তারা একদিনে এই জালেমেরা। এই এই জালেমেরা জালেমদের দৃষ্টিতে আহমদের রক্ত রক্তের জন্য কোনো মূল্যই নেই। আর এরা মনে করেন নাউজুবিল্লাহ খোদাতালাও এই রক্তের নাকি কোনো পরোয়া করেন না, কিন্তু যারা এইভাবে রক্তপাত ঘটাচ্ছে রক্তপাত করছে তাদের স্মরণ রাখা হচ্ছে যে এই সমস্ত অত্যাচারীদের কাছ থেকে রক্তের প্রতিটি বিন্দুর খোদাতালা হিসাব নেবেন এবং অবশ্যই নেবেন। আর এই রক্তের প্রতিটি বিন্দুকে গ্রহণযোগ্যতার সম্মান দিয়ে মর্যাদা দিয়ে তিনি আমাদেরকে অশেষ দানে ভূষিত করবেন, যেখানে যার মাধ্যমে তিনি আমাদেরকে ফাতহা মুবিনার পানে নিয়ে যাচ্ছেন। জামাতে আহমদিয়ার যে পরিচিতি লাহোরের ঘটনার পর পৃথিবীতে বিস্তার লাভ করেছে, পরিচিতি পূর্বেও ছিল কিন্তু মনোযোগ ছিল না, কিন্তু এই ঘটনার পর জামাতের প্রতি যে মনোযোগ নিবদ্ধ হয়েছে সেই মনোযোগ এবং সেই পরিচিতির জন্য যদি আমরা আমাদের উপকরণের মাধ্যমে তা করতাম হয়তো বেশ কয়েক দশক লেগে যেত, কিন্তু খোদাতালা সিও প্রতিশ্রুতি মোতাবেক এই খোদাতালার প্রতিশ্রুতি অনুসারে এই সমস্ত শহীদরা শুধু শাহাদাতের মর্যাদা পেয়ে পরকালে চিরস্থায়ী জীবনে লাভ করেননি, বরং এই পৃথিবীতেও নিজেদের জীবন উৎসর্গ করে পৃথিবীর প্রান্তে প্রান্তে মসিহমদের বাণী পৌঁছানোর তারা কারণ হয়েছেন। পয়গাম তো আল্লাহ তালা অবশ্যই পৌঁছাবেন, বাণী পৌঁছাবেন, পৌঁছাচ্ছেন, কিন্তু আল্লাহ তালা কাউকে মাধ্যম হিসাবে ব্যবহার করেন, তো এই শহীদরা উত্তম বাহন হিসাবে মাধ্যম হিসাবে কাজ করেছেন এক্ষেত্রে। অতএব এই সমস্ত কোরবানিকারীরা সৌভাগ্যবান। পাকিস্তানে আজকাল অনেক গায়ের আহমদি এবং অন্যান্য মুসলমান অন্যান্য ধর্মের অনুসারী সন্ত্রাসীদের অত্যাচারের লক্ষ্যে পরিণত হচ্ছে, নিহত হচ্ছে, অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে সেখানে, অনেক বাচ্চা ইয়েতিম হচ্ছে, মহিলারা বিধবা হচ্ছেন, বৃদ্ধ পিতামাতা যুবক সন্তানদের সন্তান হারাচ্ছেন, কিন্তু যারা মারা যাচ্ছে তারাও জানে না যে তারা কেন মারা যাচ্ছে, তাদের আত্মীয় স্বজনও জানে না যে তাদের প্রিয়দেরকে কেন হত্যা করা হয়েছে হচ্ছে, কিন্তু প্রত্যেক আহমদি পাকিস্তানে নিজের জীবনকে হুমকির মুখে হুমকিগ্রস্ত করে সে সেখানে জীবনযাপন করছে, কিন্তু যদি সে জানে যে যদি মারা যায় এক মহান উদ্দেশ্যে আমি মারা যাব। আর শহীদের আত্মীয় স্বজন বাচ্চা বিধবা এবং পিতামাতারা জানেন যে আমাদের প্রিয়রা যেই কোরবানি দিয়েছেন এক মহান লক্ষ্যে এবং উদ্দেশ্যে তারা সেই কোরবানি দিয়েছেন এবং দিয়েছেন, যেখানে জীবন উৎসর্গ করে তারা চিরস্থায়ী জীবন লাভ করেছেন সেখানে রেখে যাওয়া পরিবার পরিজনের মাথাকেও তারা উঁচু করেছেন। অনেক চিঠি এই বিষয় সম্বলিত আমার কাছে আসে এবং আসবে, তারা লেখেন যে আমরা জানতাম না যে আমাদের প্রিয়রা যারা আমাদের ছেড়ে গেছেন তারা আমাদের মর্যাদাকে কত উন্নত করে গেছেন। এগুলো তো ব্যক্তিগত লাভ, কিন্তু জামাতে সমষ্টিগত ভাবে আমাদের যে লাভ হয়েছে এবং হচ্ছে এবং হবে, যার একটি হল আহমদের ইমানের দৃঢ়তা, এই বিষয়ে সম্বলিত অনেক চিঠি আমার কাছে আসে যে এই সমস্ত ত্যাগ এবং কোরবানির কারণে আমাদের ভয় কেটে গেছে এবং খোদার নৈকট্য লাভের বাসনা সৃষ্টি হচ্ছে হৃদয়ে। যে আলস্য ছিল পূর্বে সে দূর করার প্রতি তা দূর করার প্রতি মনোযোগ নিবদ্ধ হচ্ছে। আর যেভাবে আমি বলেছি যে জামাতের তবলিগের যে ক্ষেত্র তা আরো বিস্তৃত হচ্ছে, অতএব আমাদের শহীদরা অনেক বড়, যদিও আমাদের শহীদরা অনেক বড় কোরবানি করেছেন, কিন্তু ওই কোরবানির পিছনে যে মহান বিপ্লবের ধ্বনি ধ্বনিত হচ্ছে তা আজকে আমাদের দৃষ্টি এদিকে নিবদ্ধ করছে, আকর্ষণ করছে, যে প্রকৃত ঈদ তখন আসবে যখন এই কোরবানির সুবাদে মানুষ এবং পৃথিবী নিজের ভিতর পবিত্র পরিবর্তন আনবে, যখন পৃথিবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু ইসলামের পতাকা তলে সমবেত হবে। আহমদীদের এই কষ্টের যুগ বলছে যে কষ্ট নিঃসন্দেহে কষ্ট রয়েছে, কিন্তু এই কষ্টের পিছনে মুহাম্মদী মসির সাথে খোদার প্রতিশ্রুতি অনুসারে যে স্বাচ্ছন্দ্যের যুগ আসবে তখন এই ত্যাগ এবং কোরবানের সমুজ্জ্বল অধ্যায় রচিত হবে। এর কারণে অসাধারণ বিজয়ের সেই ঘণ্টাধ্বনি বাজবে যার আল্লাহ তাআলা মসীহ মওউদকে প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতে যখন আহমদীয়ত এবং প্রকৃত ইসলামের বিজয় যখন উদযাপিত হবে বা বিজয়ের জন্য ঈদ উদযাপিত হবে তখন আহমদীয়তের শহীদদেরকে ইতিহাস সবসময় স্মরণ রাখবে, চিরকাল স্মরণ রাখবে। পৃথিবীকে বলা হবে যে আজকে বিজয়ের যে আনন্দ তোমরা আনন্দ উল্লাস তোমরা করছো এটি সেই সকল কুরবানির সুবাদে হয়েছে যা শহীদরা নিজেদের রক্তের মাধ্যমে দিয়েছেন। শত্রু মনে করে যে আহমদীদের রক্ত বৃথা, এই রক্ত তো প্রতিদিন এই রক্তের মূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, উত্তরোত্তরের মূল্য বাড়ছে। প্রথম যুগের শহীদদের কোরবানের ইতিহাসকে কোরবানিকে ইতিহাস আগেও ভুলেনি, সুতরাং তাদের পদাঙ্ক যারা অনুসরণ করছে বা চলার চেষ্টা করছে তাদের কোরবানি এবং ত্যাগকে ইতিহাস কোনদিন ভুলতে পারে না বা বিস্মৃত হতে পারে না। অতএব শহীদদের সন্তান সন্ততি পিতামাতা ভাই বোন বরং আমরা সবাই আমাদের প্রিয় শহীদদের প্রতি কৃতজ্ঞতার প্রেরণা নিয়ে আমাদের ঈদ উদযাপন করা হচ্ছে যে তারা যোগ ইমামের দুশ্চিন্তাকে দূর করতে গিয়ে যেখানে নিজেদের রক্তের মাধ্যমে জামাতের ইতিহাস রচনা করেছেন সেখানে আমাদেরকেও ঈদ উদযাপনের নতুন রীতি তারা এবং ধরন শিখিয়ে গেছেন। কয়েক বছর থেকে আমরা দেখছি যেখানে আত্মশুদ্ধির জন্য আমরা রমজানে বৈধ বিষয়াদি পরিত্যাগ করি, এরপর খোদার নির্দেশে আমরা ঈদ উদযাপন করি, সেখানে আমাদের ভিতর এমনও আছে যারা রমজানে নিজেদের জীবন উৎসর্গ করে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন এবং প্রকৃত ঈদের তারা ভাগী হয়েছেন এবং সেই মর্যাদা তারা লাভ করেছেন যা খোদা তালার সন্তুষ্টির পদমর্যাদা। যদিও শোক সন্তপ্ত পরিবারের জন্য এটি অনেক কষ্টদায়ক বিষয়, আপন প্রিয়জনকে তো মানুষ ভুলতে পারে না, যখন বাহ্যিক আনন্দ উৎসবের সময় আসে তখন এই যে বিরহ এটি অনেক বেশি অনুভব হয়। কিন্তু এবছর যেভাবে বলেছি রমজান ছাড়াও গত রমজান থেকে আজ পর্যন্ত 97 জন শহীদ হয়েছেন, অনেক বিধবা আছেন যারা নিজের ইদ্দতকাল কাটাচ্ছেন ঈদ সত্ত্বেও দুঃখ তারা দুঃখের ভিতর জীবনযাপন করছেন। অনেক বাচ্চা ঈদের সময় নিজের পিতার স্নেহ থেকে বঞ্চিত, অনেক মায়ে আছেন যারা নিজেদের আপনজনকে বক্ষে টেনে নিয়ে ঈদ উদযাপন করছে কিন্তু এবছর কবরে গিয়ে তারা তাদের জন্য দোয়া করবেন। অনেক পিতা নিজের শহীদ সন্তানদের সাথে ঈদে যেতেন কিন্তু এখন অন্য কারোর সাথে ঈদের তাদের কবরে দোয়া করতে যাবেন। এগুলো এমন পরিস্থিতি যা রক্ত সম্পর্ককে এবং নিকট আত্মীয়কে বড় ব্যাকুল করছে, ব্যতিব্যস্ত করছে, ব্যথিত করছে। আর ঈদের আনন্দের পরিবর্তে এক দুঃখ ঘন পরিস্থিতির অবতারণা হচ্ছে এর ফলে। কিন্তু যদি আমরা চিন্তা করি তাহলে রমজান এবং ঈদের দিন তো পৃথিবীতে কত মৃত্যু ঘটে, অগণিত মৃত্যু ঘটে, আর মানুষকে ধৈর্য ধারণ করতেই হয়। কিন্তু এই শহীদদের মৃত্যু জামাতকে জীবিত করার জন্য এসেছে। এই সমস্ত শহীদরা নিজেদের জীবন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি রাসূলুল্লাহ সাল্লামের নিবেদিত প্রেমিক ছিলেন তার সাথে বিশ্বস্ততার যে অঙ্গীকার আছে সে অঙ্গীকার রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করেছেন। তাই খোদার সন্তুষ্টির খাতিরে আমরা আজ ঈদ উদযাপন করব না, এটি হতে পারে না। আমরা এই ঈদের দিন হৃদয়ের ব্যথা এবং বেদনাকে দুঃখকে যখন আল্লাহর সামনে পেশ করব সেখানে এই দোয়া যেখানে শহীদদের মর্যাদাকে আরো উন্নত করার কারণ হবে,
উচ্চ করার কারণ হবে, সেখানে আমাদের জন্য তা হৃদয়ের প্রশান্তির বাণী নিয়ে আসবে। কষ্টের ক্ষণস্থায়ী যুগ স্বাচ্ছন্দ্যের চিরস্থায়ী এবং ব্যাপক বিস্তৃত যুগে বদলে যাবে। হযরত মসীহ ইসলামের সমস্ত এলহাম আমাদেরকে ঈদের শুভ সংবাদ দেয়। তাই প্রশ্নই উঠে না যে আল্লাহ তাআলা যে বাহ্যিক ঈদের ব্যবস্থা সুযোগ এনেছেন তা আমরা উদযাপন করব না, আর সেই আনন্দ থেকে অংশ নেব না যে আল্লাহ তাআলা এই যুগের ইমামের সাথে সংশ্লিষ্ট করেছেন। তার এক এলহাম আছে যে আমাদান ঈদ মুবারক বাদত ঈদ, ফার্সি অংশের অনুবাদ হল ঈদের আগমন তোমার জন্য বরকতের কারণ হোক। অতএব ঈদের আগমন মুসলিমদের জন্য বরকতের কারণ, আর তার কারণে উম্মতে মুসলিমার জন্য তা কল্যাণের কারণ। জামাতে আহমদিয়া এবং উম্মতে মুসলিমার জন্য এটি কল্যাণকর। উম্মতে মুসলিমার প্রকৃত ঈদ তখন আসবে যখন তারা তিনি আলাইহিসসালামকে গ্রহণ করবে, নতুবা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন। আর এর ব্যাখ্যা এক জায়গায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম করেছেন যা হৃদয়কে ব্যথিত করে, যে হযরত মসীহ মওউদের আগমনের কারণে আল্লাহ তাআলা আগমনের মাধ্যমে ঈদের উপকরণ আল্লাহ সৃষ্টি করেছেন। স্বাচ্ছন্দ্যের সাথে যে সফলতার আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন তা সেই উপকরণ সৃষ্টি হয়েছে। মান্যকারীদের জন্য এই ঈদ নিঃসন্দেহে কল্যাণকর এবং বরকতময় মুবারক, কিন্তু যারা মানে না তারা বঞ্চিত। আর এই ঈদের সাথে বিজয়ের শুভ সংবাদ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে আল ঈদুল আখারু তানালু মিনহু ফাতহান আযীমা, অর্থাৎ আরো একটি ঈদ রয়েছে যখন তুমি অসাধারণ এক বিজয় লাভ করবে। অতএব আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে বিজয়ের শুভ সংবাদ দিচ্ছেন। আর শুভ সংবাদ ঈদের সাথে সন্নিবেশিত এবং ঈদের বরাতে সেই সংবাদ দিচ্ছেন। সুতরাং দুঃখ আমরা কেন ভুলব না, দুঃখ ভুলে গিয়ে যুগ ইমামের মহানতর আনন্দে কেন আমরা অংশীদার হব না? আমাদের এই দুঃখের পরিস্থিতিতে খোদার সন্তুষ্টির জন্য যেই অশ্রু রয়েছে সেটি খোদার দরবারে নিঃসন্দেহে আমাদের অশ্রু ঝরে প্রবাহিত হয়, কিন্তু শত্রুর সামনে আমরা কখনো নিজের দুর্বলতা প্রকাশ পেতে দেব না, আমরা হা হুতাশ বা অভিযোগ করব না। নিঃসন্দেহে এই অশ্রু বিজয়ের আমাদেরকে নিকটতর নিয়ে আসবে, বিজয়কে কাছে নিয়ে আসবে। যেভাবে বলেছি যে পাকিস্তানে আহমদীদের জীবনকে কঠিন থেকে কঠিনতর করা হচ্ছে, তাদের উপর যে জুলম এবং অত্যাচার হচ্ছে, আহমদীরা যে বীরত্বের সাথে অবিচলতার সাথে এর মোকাবেলা করছেন, নিঃসন্দেহে সারা পৃথিবীর আহমদীদের উচিত, এটি তাদের জন্য আবশ্যক, তাদের পৃথিবীর আহমদীদের জন্য আহমদীদের উচিত তাদের জন্য দোয়া করা। সমস্ত ভয় ভীতি বিপদ আপদকে সামনে দেখেও যে বীরত্বের সাথে তারা ঈদ উদযাপন করছেন, প্রকৃত ঈদ তো তাদের। বহির্বিশ্ব বা বাহিরের প্রত্যেক আহমদী হয়তো জানেই না যে শত্রুর যে ভয়াবহ ষড়যন্ত্র রয়েছে এর একটি তাজা দৃষ্টান্ত হল মরদানের ঘটনা। মসজিদে আক্রমণ করে তারা বড় ক্ষতি করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ রক্ষা করেছেন। আমরা জানি যে তারা কিভাবে ষড়যন্ত্র করছে জামাতের বিরুদ্ধে। এদের মসজিদে আগমন নিঃসন্দেহে, আহমদীদের মসজিদে আসা নিঃসন্দেহে একটি সাহসিকতার কাজ, আর জীবন উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত থাকার যে অঙ্গীকার তার একটি ব্যবহারিক চিত্র এটি। যাই হোক, পুরুষেরা মসজিদে আসেন, কিন্তু মহিলা বাচ্চা এবং বাচ্চাদেরকে এই ঝুঁকির কারণে মসজিদে আসা এবং এক জায়গায় একত্রিত হওয়া থেকে বিরত রাখা হয়েছে, যে কারণে কোন মহিলাদের পক্ষ থেকে ব্যাকুলতার বা উৎকণ্ঠা সম্বলিত পত্রও আসে। হয়তো প্রথমবার মহিলা এবং বাচ্চাদেরকে এক জায়গায় একত্রিত হতে বারণ করা হয়েছে পাকিস্তানে জামাতের পক্ষ থেকে শত্রুর ষড়যন্ত্রের কারণে। এই পদক্ষেপ নিতে হয়েছে আমাদেরকে, যে কারণে আমি বলেছি যে অনেক অভিযোগ এবং উৎকণ্ঠা রয়েছে। মহিলা এবং বাচ্চাদেরকে আমি বলবো যে শত্রুর এই ষড়যন্ত্রের কারণে যদি তোমাদের মসজিদে আসতে দেয়া না হয় আর ঈদগাহে গিয়ে নামাজ পড়তে যদি বারণ করা হয়, তোমাদের যে জীবনের খাতের এমনটি করা হয়েছে, কারণ বাহ্যিক উপকরণ এবং সাবধানতার উপকরণ অবলম্বন করা, এটি যুক্তিগত দিক থেকে শরীয়তের দিক থেকে আবশ্যক। যদি মসজিদে আপনারা ঈদ উদযাপন করতে না পারেন, তাহলে নিজেদের ঘরকে আহাজারি এবং কান্নাকাটিতে আপনারা ভরতে পারেন। সুতরাং নিজেদের ঘরকে আহাজারিতে এমন ভাবে ভরে দিন যে আল্লাহ তাআলা স্বয়ং আপনাদের হৃদয়কে যেন প্রশান্ত করেন এবং বলেন যে হে আমার দাসীরা, হে আমার বাচ্চারা, আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য। অতএব এই স্বাচ্ছন্দ্যের এবং সচ্ছলতার যুগ আসবে, তোমাদের অস্বাচ্ছন্দ্য এবং ক্রন্দনের যুগ অবশ্যই সচ্ছলতায় পরিবর্তিত হবে। মসিহ মওউদের সাথে কৃত অঙ্গীকার আল্লাহ তাআলা অবশ্যই রক্ষা করবেন। সুতরাং তোমরা খোদার দরবারে ঝুঁকা এবং আহাজারি করা থেকে কখনো, আহাজ করার বিষয়ে কখনো ক্লান্তি প্রকাশ করবে না। হযরত মসিহ মওউদ নামের একটি এলহাম রয়েছে যে ছেলে বলে যে কালকে ঈদ নয়, ছেলেরা বলে যে কালকে ঈদ নয়, ঈদ হলো পরশু। সুতরাং আমাদের দোয়া করা উচিত যে সেই প্রকৃত ঈদ যা কাল না হলে পরশু দিন তো অবশ্যই আসবে, যা সেই ঈদ আমাদের জীবনেই আসুক, আমাদের কোন দুর্বলতার কারণে সেই প্রতিশ্রুতি যেন পূর্ণ হওয়ায় বিলম্ব না হয়। এতে কোন সন্দেহ নেই যে আল্লাহ তাআলা এই জামাতকে অবশ্যই বিজয় দান করবেন, যা সুস্পষ্ট বিজয় হবে। এটি কখন হবে তা আমাদের আল্লাহ ভালো জানেন। জার্মানির জলসায় জার্মানদের উদ্দেশ্যে আমার এক বক্তব্য ছিল, অমুসলিম জার্মান যারা ছিল তাদেরকে আমি বলেছি বক্তৃতায় যে তোমরা আমার কথাকে হয়তো উম্মাদের প্রলাপ মনে করবে, কিন্তু আমরা এই দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে যেই সিস্টেম এবং ব্যবস্থাপনা আল্লাহ তাআলা হযরত মসিহ মওউদের মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন, এটি এখন পৃথিবীতে বিস্তার লাভ করবে এবং প্রতিষ্ঠিত হবে। এই অদৃষ্ট এবং এই তকদিরকে, দেয়ালের লেখাকে কেউ পরিবর্তন করতে পারবে না, কিন্তু ভালোবাসার মাধ্যমে, কোনো ক্ষমতা দখলের মাধ্যমে নয় বা সন্ত্রাসের মাধ্যমে নয় বা এবং নিরীহ লোকদের হত্যা করার মাধ্যমে নয়, অর্থনীতিকে জবরদখল করেও নয়, কারো ভূমি দখল করেও নয়, রাজনৈতিক চালের মাধ্যমে নয়, বরং বিশুদ্ধ চিত্তে পৃথিবীতে খোদার রাজত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সেটি হবে। এটি আমাদের লক্ষ্য, আর এটি আর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটি অবশ্যই পরিপূর্ণতা দেবেন। পৃথিবীতে যখন খোদার রাজত্ব প্রতিষ্ঠিত হবে, সেই দিনই আমাদের জন্য প্রকৃত ঈদের দিন হবে। আহমদী যদি শাহাদত বরণ করে বা শহীদ হয় বা মারা যায়, আর যে বাজি কোরবানি দিচ্ছে নিজেদের ঘর থেকে, যে যারা বহিষ্কৃত হচ্ছে, তা সেই ঈদকে স্বাগত জানানোর জন্য, যা আজমতে আহমদিয়ার চিরস্থায়ী অদৃষ্ট। এই রাত যা বাহ্যত জামাতে আহমদিয়ার উপর ছেয়ে যেতে দেখা যাচ্ছে, এইগুলো খোদার পবিত্র দৃষ্টিতে কদরের রাত, যা ঈদের পূর্বে প্রত্যেক রমজানে এসে থাকে, আর খোদার প্রেরিতদের, সকল প্রেরিতের যুগে তা এসে থাকে, যার তাফসীর আমি আমার খুতবাতে উল্লেখ করেছি। এই রাতেই গ্রহণযোগ্যতা পেয়ে বিপ্লব আনয়ন করে, আর এর পর এক ঈদ নয় বরং ঈদের ধারাবাহিকভাবে ঈদ আসতে থাকে, একের পর এক একাধারে ঈদ আসতে থাকে। সুতরাং আজকে পাকিস্তান বা অন্য কোন স্থানে যদি জামাত কষ্টের মুখোমুখি হয়, তাহলে অসুবিধা কি? এই কষ্ট আমাদেরকে স্বাচ্ছন্দ্য এবং বিজয়ের পথ আমাদের সামনে স্পষ্ট করছে। সুতরাং এই চেতনাকে দৃষ্টিতে রেখে ধৈর্য এবং দোয়ার মাধ্যমে খোদার সাহায্য, খোদার মোলাকাত এবং দিদারের দোয়া করাই হলো আমাদের কাজ। আমাদের প্রিয়রা যেই ত্যাগ স্বীকার করেছেন, আর যেই কোরবানির কারণে ঘরে বাজ্যত এক দুঃখঘন পরিস্থিতি বিরাজ করছে, একইভাবে মহিলা এবং বাচ্চাদের ঈদ না করার যে দুঃখ রয়েছে, এই দুঃখ এবং এই মর্ম যাতনাকে যেন তারা খোদার সন্তুষ্টি অর্জনের কারণে পরিবর্তন করেন। আমাদের এই ব্যথা খোদার দরবারে গৃহীত হোক এবং এটি যেন মূল্যায়নযোগ্য হয়, তাহলেই পৃথিবী দেখবে যে কোরবানি এবং শহীদদের রক্ত যে পরিবর্তন আনে তার অর্থ কি। দোয়া করুন আমাদের ধৈর্য এবং আমাদের মনোবল যেন খোদার সন্তুষ্টির কারণ হয়, তার ফজলের বৃষ্টি পূর্বের তুলনায় যেন বেশি বর্ষিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ঈদের আনন্দ দান করুন, যা খোদার সন্তুষ্টি হয়ে থাকে।
এর সাথেই আমি আপনাদের সবাইকে আজ ঈদ উপলক্ষে ঈদ মুবারক জানাচ্ছি। যারা আমার সামনে বসে আছেন তাদের সবাইকে এবং বিশ্বের যেখানে আহমদীরা এই খুতবা শুনছেন অথবা খুতবা না শুনলেও সবাইকে আমি ঈদ মুবারক জানাচ্ছি। আমরা এখন দোয়া করব। দোয়ায় আহমদী শহীদদের পদমর্যাদার উন্নতি, তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন তাদের সকল নেক আকাঙ্ক্ষা সমূহ পূর্ণ করেন, তাদের সবাইকে নিরাপত্তা চাদরে আবৃত রাখেন, পাকিস্তানে বসবাসকারী প্রত্যেক আহমদীর সুরক্ষা নিশ্চিত করেন, তাদের দুঃখ যাতনাকে আনন্দে পরিবর্তন করে দিন। আসিরানে রাহেমাউল্লাহ যারা আছেন, আল্লাহ রাস্তায় বন্দী যারা আছেন তাদের মুক্তির যেন ব্যবস্থা করেন। আল্লাহ তালার রাস্তায় যারা আর্থিক কোরবানি করছেন তাদের ধন সম্পদ আল্লাহ তালা বরকত দিন। পাকিস্তানে বর্তমানে জামাতের সদস্যগণ জামাতের নিরাপত্তার জন্য, জামাতের বিভিন্ন স্থাপনা নিরাপত্তার জন্য তারা যে কোরবানি করছেন তাদের প্রাণ এবং সম্পদের জন্য এবং জীবনের নিরাপত্তার জন্য দোয়া করুন। পাকিস্তানের জন্য বিশেষ দোয়া করুন, যেভাবে আমি বিশেষভাবে বলছি, এবং সাধারণভাবে বিশ্বের সকল আহমদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে সকল ধরনের অনিষ্ট থেকে রক্ষা করেন। নিজেদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার নিষ্ঠাবান বান্দাদের মাঝে অন্তর্ভুক্ত করে নেন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم আকবর।
দোয়া করলে
আমিন।